الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না? যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা নিকট অতীতে ইরানের বেশ কজন গণিতবিদ ও জ্যোতির্বিদদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা আধুনিক ইরানের বেশ কজন চিন্তাবিদ ও গবেষকদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
ইরানে সাফাভিয়ে রাজবংশের শাসনামল ছিল গণিত শাস্ত্রের তুলনামূলক সমৃদ্ধির শেষ পর্যায়ে। তবে এই যুগে ইরানে গাণিতিক কার্যক্রমের বিষয়ে বহির্বিশ্ব খুব কমই জানে। সাফাভি শাসনামলে ইরানের স্থাপত্য শিল্প সহ অন্যান্য শিল্প ও কারুকার্য ব্যাপক সমৃদ্ধি ও বিস্তার লাভ করেছিল। ইরানের স্থপতি এবং প্রকৌশলীরা তাদের মেধা মনন খাটিয়ে দৃষ্টিনন্দন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও সেতু নির্মাণ করে অনন্য নজির স্থাপন করেছিলেন। স্বাভাবিকভাবে গণিতেও তারা ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। দশম শতাব্দীতে সাফাভি শাসনামলে বাহাউদ্দিন অমলি গণিতের উপর ব্যাপক গবেষণা ও কাজ করেছেন। গণিতের বেশিরভাগ ক্ষেত্রে তিনি পূর্ববর্তী শিক্ষকদের লেখা ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলেও স্থাপত্য নির্মাণ কাজে গাণিতিক হিসাব নিকাশে পুরনো পদ্ধতির অনেক সমস্যা কাটিয়ে নতুন নতুন পদ্ধতি বের করেন। তৎকালীন সময়ের চিন্তাবিদ ও স্থপতি শিক্ষক পারভেজ শাহরিয়ার ছিলেন এমনই এক ব্যক্তিত্ব।
পারভেজ শাহরিয়ার ফার্সি 1305 অর্থাৎ ইংরেজি 1926 সালে ইরানের কেরমান শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1953 সালে বিজ্ঞান কলেজে পড়া শেষ করে বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অনার্স সম্পন্ন করেন। পারভেজ শাহরিয়ার 2012 সালে মৃত্যুবরণ করেন। জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে তিনি ছিলেন ইরানের অমর ব্যক্তিত্বদের একজন। তিনি একাধারে ছিলেন অনুবাদক ও লেখক। তিনি গণিত, সাহিত্য, দর্শন ও ইতিহাস বিষয়ে 200টির বেশি বই অনুবাদ করেছেন। তার লেখা গ্রন্থের মধ্যে গণিতে দর্শন ও নীতিশাস্ত্র, পিথাগোরাসের পদাঙ্ক অনুসরণ, গণিতে সৃজনশীলতা, খাওয়ারজমি ও তথ্যবিজ্ঞান প্রভৃতির নাম উল্লেখ করা যায়। ইরানের এই শিক্ষাবিদ বলেছেন, গণিতের ইতিহাস ব্যবহারিক ও তাত্ত্বিক এ দুই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। ইরানিরা সবসময় গণিতের তিনটি অধ্যায় অর্থাৎ পাটিগণিত, অ্যালজেব্রা ও ত্রিকোণমিতিতে ছিলেন পারদর্শী।
দুঃখজনকভাবে কোনো দেশের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে যদি বীজগণিতের তৃতীয় সমীকরণ নিয়ে কথা ওঠে, তাহলে এটাকে 1600 শতাব্দীর শেষের দিকে ইতালীয় গণিতবিদদের অবদান ও তাদের গবেষণার ফল বলে মনে করা হয়। অর্থাৎ ইরানের খ্যাতনামা হিসাব বিজ্ঞানী, সংখ্যাতাত্ত্বিক ও গণিতবিদ গিয়াসউদ্দিন জামশিদ কাশানের মৃত্যুর মাত্র 100 বছর পর ইতালি বিজ্ঞানীদের কথা ওঠে। যদিও কাশানের গবেষণার পদ্ধতি অনুমান নির্ভর, কিন্তু তার পদ্ধতির মাধ্যমে বীজগণিতের যে কোনো পছন্দসই স্তরে পৌঁছা সম্ভব। দশমিক সংখ্যা ব্যবহারের পদ্ধতির জনক হিসেবে পাশ্চাত্যের গণিতবিদ সিমন স্টেভানের কথা উঠে আসে, অথচ তিনি ইরানের গণিতবিদ জামশিদ কাশানের মৃত্যুর ঠিক 150 বছর পর জন্মগ্রহণ করেছিলেন। জামশিদ কাশানই ছিলেন দশমিক সংখ্যার আবিষ্কারক, তিনিই প্রথম দশমিক সংখ্যা ব্যবহারের ধারণা তুলে ধরেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত গণিতের ইতিহাসবিদরা এই বিষয়টিকে সম্পূর্ণ উপেক্ষা করে গেছেন।
জ্ঞানের জগতে গণিত এমন একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বিষয় যা মাধ্যম, যা জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার জন্য জরুরি। ঔষধ তৈরি ও চিকিৎসা বিজ্ঞানে গবেষণা কাজ থেকে শুরু করে অর্থনীতির গতি, প্রকৃতি নির্ণয় ও সামাজিক গবেষণার ক্ষেত্রে গণিতের ব্যাপক ব্যবহার রয়েছে। গণিত সবসময় অন্যান্য বিজ্ঞানীদের সাহায্য করে এবং বিজ্ঞানের উন্নয়ন বা বিকাশের পথকে আরও সহজ করে দেয়। আমাদের পারিপার্শ্বিক পরিবেশের দিকে একটু নজর দিলে এবং চিন্তা করলেই আমরা বুঝতে পারব যে এ বিশ্বে মানব সভ্যতার বিকাশে গণিতের অসামান্য অবদান রয়েছে। বিশ্ব প্রকৃতির মাঝে বিভিন্ন জ্যামিতিক কাঠামো বা আকৃতি এবং উদ্ভিদের বিকাশের ক্ষেত্রে বিরাজমান শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন ভবন নির্মাণ ও প্রযুক্তির অগ্রগতিতে গাণিতিক হিসাব নিকাশের উপস্থিতি বিস্ময়কর। বৈজ্ঞানিক গবেষণার পরিধি বাড়ানো এবং গবেষণার ফলাফল বের করে আনা বা চূড়ান্ত ও নির্ভুল কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য বিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষকরা গণিতের আশ্রয় নিয়ে থাকেন।
প্রকৃতপক্ষে গণিতশাস্ত্র প্রাচীন মানব সভ্যতার উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মিশর এবং রোমান সভ্যতা থেকে পাওয়া প্রাচীন পাণ্ডুলিপি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনাবলী থেকে সেই যুগে গণিত ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ব্যাবিলন, গ্রিক, চৈনিক ও ভারতীয় সভ্যতার মতো প্রাচীন পার্সিয়ান তথা আজকের আধুনিক ইরানের সভ্যতাও গড়ে উঠেছে গণিতের উপর ভিত্তি করে। বিশেষ করে ইরানে বহু প্রাচীনকাল থেকেই গণিতের উপর গবেষণা ও ব্যবহার হয়ে আসছে। ইরানে গণিতশাস্ত্রের অভাবনীয় বিকাশ ঘটেছিল ইসলাম ধর্মের আগমনের পর। ইসলামের শিক্ষাকে ধারণ করে ইরানের মাটিতে আবু রেহান বিরুনি, খাজা নাসিরুদ্দিন তুসি, খাওয়ারিজমি, ইবনে সিনা, গিয়াসউদ্দিন জামশিদ কাশানি, ওমর খৈয়াম, শেখ বাহাই প্রমুখ বড় বড় গণিত বিশেষজ্ঞের আবির্ভাব ঘটেছিল। আজকের ইউরোপের উন্নতির পেছনে এইসব মনীষীর বিরাট অবদান রয়েছে।
বর্তমান ইরানের অনেক চিন্তাবিদ ও গবেষকের অক্লান্ত পরিশ্রমের কারণে গণিতশাস্ত্র এখনও ইরানের বুকে তার ঐতিহ্য ধরে রেখেছে। এমনকি ইরানের এমন অনেক গবেষক রয়েছেন যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিতবিদ হিসেবে পরিচিত। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক এই অনুষ্ঠানের গত পর্বগুলোতে আমরা প্রাচীনকালে গণিতসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানি মনীষীদের পরিচিতি ও তাদের অবদান সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী আলোচনাগুলোতে আমরা আধুনিক ইরানের খ্যাতনামা চিন্তাবিদ ও গবেষকদের অবদান ও গবেষণা কর্ম নিয়ে আলোচনার চেষ্টা করব। এরই অংশ হিসেবে আমরা আজ ইরানের একজন গণিতবিদ মরিয়ম মির্জাখনির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। গণিত সম্পর্কে তিনি নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেছেন, গণিতের পেছনে যত বেশি সময় দিয়েছি তত বেশি উদ্বেলিত ও বিস্মিত হয়েছি। তিনি তার সংক্ষিপ্ত জীবনের শেষ দিনগুলোতে ফেসবুকে দেয়া সর্বশেষ পোস্টে গণিত সম্পর্কে এই বক্তব্য তুলে ধরেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপিকা ছোটবেলা থেকেই গণিত ও জ্যামিতির প্রতি বিশেষ আগ্রহী ছিলেন। 2017 সালের 15 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। 1977 সালের 12 মে তাঁর জন্ম হয়েছিল। তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা আধুনিক ইরানের এই গণিতবিদের সঙ্গে আরও পরিচিত হবার চেষ্টা করব।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সৌভাগ্যের সিঁড়ি। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছেন, আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের শ্রেণী শীর্ষক ধারাবাহিক আয়োজনের দশম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কিছু অমূল্য বাণী ও উপদেশ তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, উপদেশ গ্রহণের জন্য মৃত্যুই যথেষ্ট, আর অমুখাপেক্ষিতার জন্য খোদাফিতি বা পরহেজগারিতাই যথেষ্ট, আর কর্মব্যস্ততার জন্য ইবাদত যথেষ্ট, আর কিয়ামতে একমাত্র ভবিষ্যৎ, আর আল্লাহ একমাত্র প্রতিদানদাতা। তিনি আরও বলেছেন, দুটি কাজের চেয়ে উত্তম কোনো পণ্যের কাজ নেই, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর বান্দাদের উপকার করা। আর দুটি কাজের চেয়ে জঘন্য কোনো কাজ নেই, আল্লাহর সঙ্গে শিরক করা আর আল্লাহর বান্দাদের ক্ষতি করা। এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন যার মাধ্যমে আল্লাহ আমার মঙ্গল করবেন। তখন হুজুর বললেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তা তোমাকে দুনিয়া প্রেম থেকে মুক্ত করবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কারণ তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। বেশি বেশি দোয়া করো, কেননা তুমি জানো না কখন তোমার দোয়া গ্রহণ করা হবে। সীমা লঙ্ঘন করো না, কারণ আল্লাহ এরূপ নির্ধারণ করেছেন যে যার সীমা লঙ্ঘিত হয় আল্লাহ অবশ্যই তার সহায় হয়। মহান আল্লাহ ইরশাদ করেন,
হে লোকেরা, তোমাদের সীমা লঙ্ঘনের ক্ষতি তোমাদের উপরই বর্তাবে, আর যেন প্রতারণা করো না, কারণ আল্লাহ এরূপ নির্ধারণ করেছেন যে মন্দ প্রতারণা কেবল তার কর্তাকেই পরিবেষ্টন করে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শিগগিরই তোমরা শাসন ক্ষমতার প্রতি লালায়িত হবে, তখন তোমাদের পরিণাম হবে আফসোস আর অনুতাপ। তিনি আরও বলেন, সেই জাতি কখনো সফল হবে না যারা তাদের সামাজিক নেতৃত্বভার নারীর হাতে ন্যস্ত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আরজ করা হল, কোন সঙ্গীরা উত্তম? তিনি বললেন, যখন তুমি তাকে স্মরণ করবে সে তখন তোমাকে সাহায্য করবে, আর যখন ভুলে যাবে সে তখন তোমাকে স্মরণ করিয়ে দেবে। আরও বলা হল, নিকৃষ্টতম লোক কারা? বললেন, জ্ঞানী লোকেরা যখন নষ্ট হয়ে যায়। মহানবী আরও বলেন,
আমার প্রতিপালক আমাকে নয়টি জিনিসের উপদেশ দিয়েছেন, প্রকাশ্য ও গোপনে নিষ্ঠা অবলম্বন করা, সন্তুষ্টি আর ক্রোধের অবস্থায় ন্যায়পরায়ণ থাকা, অভাব ও প্রাচুর্যের সময় মধ্যপন্থা অবলম্বন করা, আর যে আমার প্রতি অত্যাচার করে তাকে যেন ক্ষমা করি, আর আমার প্রতি যে কৃপণতা করে তাকে প্রদান করা, আর যে আমার সাথে সম্পর্ক ছেদ করে তার সাথে যেন সম্পর্ক গড়ি, আর আমার নিরাপত্তা যেন হয় চিন্তা গবেষণা, আর আমার কথা যেন হয় জিকির, আর আমার তাকানো যেন হয় শিক্ষা গ্রহণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানকে লিপিবদ্ধ করার মাধ্যমে বেঁধে ফেলো। তিনি আরও বলেন, যখন কোনো জাতির দুর্বৃত্তরা তাদের নেতা হয়, তাদের নিকৃষ্টরা হয় কর্ণধার, আর দুষ্কৃতকারীদেরকে সম্মান করা হয়, তাহলে যেন তারা বিপদের অপেক্ষায় থাকে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, অন্যদিকে যখন তোমাদের নেতারা হয় তোমাদের উত্তম লোকেরা, আর তোমাদের সামর্থ্যবানরা হয় তোমাদের দানশীল লোকেরা, আর তোমাদের কাজকর্ম হয় তোমাদের সবার পরামর্শ অনুযায়ী, তাহলে তোমাদের জন্য মাটির উপরিভাগই মাটির ভেতরের চেয়ে উত্তম হবে। আর যখন তোমাদের নেতারা হয় তোমাদের নিকৃষ্টরা, আর তোমাদের সামর্থ্যবানরা হয় তোমাদের কৃপণরা, আর তোমাদের কাজকর্ম ন্যস্ত হয় তোমাদের নারীদের ওপর, তখন তোমাদের জন্য মাটির উপরের চেয়ে নিচে থাকাই শ্রেয়। তিনি আরও বলেন, দ্রুত বেগে হাঁটা মুমিনের মূল্য কমিয়ে দেয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মাল চুরি হয় সে সব সময় নিরাপরাধ লোকদেরকে দোষারোপ করতে থাকে, ফলে তার অপরাধ চোরের চেয়েও বড় হয়ে যায়। তিনি আরও বলেন, আল্লাহ তাকে ভালোবাসেন যে তার অধিকার আদায় করার ক্ষেত্রে উদারতা প্রদর্শন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সকাল ও সন্ধ্যা অতিবাহিত হয় এ অবস্থায় যে তার তিনটি জিনিস থাকে, তবে তার উপর দুনিয়ার নিয়ামত পরিপূর্ণ হয়ে যায়। যা সকাল ও সন্ধ্যা অতিবাহিত হয় সুস্থ অবস্থায়, তার মনে প্রশান্তি থাকে আর তার কাছে একদিনের জীবিকা থাকে। আর যদি চতুর্থ বস্তুটিও যদি তার থাকে, তাহলে তার দুনিয়া ও আখেরাতের সকল নিয়ামত পূর্ণ হয়, আর সেটা হল ঈমান। তিনি আরও বলেন, দয়া করো সেই সম্মানিতের উপর যে লাঞ্ছিত হয়েছে, আর সেই ধনীর উপর যে নিঃস্ব হয়েছে, আর ওই জ্ঞানীর উপর যে মূর্খদের কপলে পড়েছে।
আল্লাহর শেষ নবী আরও বলেন, দুটি ব্যাপারে অসংখ্য মানুষ ধোকা খেয়ে থাকে, সুস্থতা আর অবসর, অর্থাৎ এগুলোর সদ্ব্যবহার করে না। তিনি আরও বলেন, অন্তরগুলো ওইসব লোকের বন্ধুত্বে বাধা পড়ে যারা তাদের প্রতি সদাচার করেছে, আর ওইসব লোকের শত্রু হয় যারা তাদের প্রতি অনিষ্ট করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা নবীদেরকে মানুষের সাথে তাদের বিবেক বুদ্ধি অনুপাতে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সেই ব্যক্তি অভিশপ্ত যে নিজের রুজির ভার অন্যের উপর ন্যস্ত করেছে। তিনি বলেন, ইবাদতের সাতটি অঙ্গ, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হল হালাল রুজি অর্জন করা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ জোর জবরদস্তি করে আনুগত্য গ্রহণ করেন না, আবার কারো অবাধ্যতার মাধ্যমে তিনি পরাস্ত হন না। বান্দাদের পৃষ্ঠপোষকতা প্রদান করা থেকে তিনি হাত গুটিয়ে নেননি, অথচ তিনি যেসব জিনিসের উপর তাদেরকে ক্ষমতাশীল করেছেন সেসবের উপর পূর্ণ ক্ষমতার অধিকারী, আর তিনিই হলেন সব রাজত্বের মালিক যা তাদেরকে দান করেছেন। সত্যিই যদি সব বান্দা খোদার আনুগত্যে অবিরত লিপ্ত থাকে, তাহলেও কোনো অন্তরায় ও প্রতিবন্ধক নেই। আবার যদি তারা আল্লাহর অবাধ্যতার কাজ করে, তবে তিনি চাইলে তাদের এবং তারা যা করে তার মাঝে প্রতিবন্ধক হতে পারেন। মহানবীর পুত্র ইব্রাহিম যখন মৃত্যুবরণ করছিল, তখন তিনি বলেন, যা অতীত হয়েছে তা যদি আল্লাহর কাছে প্রেরিত সঞ্চিত বস্তু না হতো, আর শেষ ও প্রথমের সাথেই সংযুক্ত সকলকেই মৃত্যুর পরিণতি বরণ করতে না হতো, তাহলে আমরা তোমার উপর তীব্রভাবে শোকাহত হতাম এ ইব্রাহিম। এরপর তাঁর চক্ষু অশ্রুসিক্ত হল এবং তিনি বললেন, চক্ষু অশ্রু ধরায় আর অন্তর শোকার্ত হয়, আর আমরা শুধু সেটাই বলি যা আল্লাহর পছন্দনীয়। আর সত্যিই হে ইব্রাহিম, আমরা তোমার জন্য শোকাহত।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা তিনজন। আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। শ্রোতাবন্ধুরা, শুরুতেই জানিয়ে রাখি আজকের আসরটি সাজানো হয়েছে ডাকযোগে আসা কয়েকটি চিঠি, ইমেইল, প্রশ্নোত্তর, অডিও বার্তা, প্রাপ্তি স্বীকার ও একটি গান দিয়ে। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে একটি বাণী শোনা যাক। ইমাম হাসান আলাইহিসসালাম বলেছেন, ঘনিষ্ঠ সেই ব্যক্তি বন্ধুত্ব যাকে নিকটবর্তী করেছে যদিও তার বংশীয় সম্পর্ক দূরের হয়, আর অচেনা সেই ব্যক্তি যে বন্ধুত্ব থেকে দূরে থাকে যতই তার বংশীয় সম্পর্ক নিকটের হোক না কেন।
বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। আমরা সবাই বন্ধুত্বের মাধ্যমে পরস্পরের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব। এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্র ও ইমেলের দিকে। জিপিওতে রেডিও তেহরানের পোস্ট বক্সের ঠিকানায় দুটি চিঠি পাঠিয়েছেন ঢাকার গ্রিন রোড থেকে ডাব্লিউ আনোয়ার। তিনি ডিএন ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সভাপতি। একটি চিঠিতে তিনি তার ক্লাব থেকে প্রকাশিত 2022 সালের একটি সুদৃশ্য ক্যালেন্ডার, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের ছবি ও একটি ক্যালিওগ্রাফি পাঠিয়েছেন।
বাহ, বেশ চমৎকার কিছু ছবি পাঠিয়েছেন ডব্লিউ আনোয়ার ভাই। ছবিগুলো দেখে জীবনানন্দ দাশের ভাষায় বলতে ইচ্ছে করছে, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।
সত্যি ডব্লিউ আনোয়ার ভাইয়ের পাঠানো ছবিগুলো আমাদেরকে নিয়ে গেছে বাংলার সবুজ শ্যামল প্রকৃতিতে। তো এবার নজর দেওয়া যাক ডব্লিউ আনোয়ার ভাইয়ের চিঠির দিকে। তিনি লিখেছেন, আমি প্রতিদিন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান উপভোগ করি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত আমার ভীষণ ভালো লাগে। চিঠির একাংশে তিনি শ্রোতাদের সঙ্গে পত্র যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
অনেকদিন পর ডাব্লু আনোয়ার ভাইয়ের হাতের লেখা চিঠি পেয়ে যার পর্নাই ভালো লাগলো। আর হ্যাঁ, বিগত 2 বছর ধরে আমরা মাঝে মধ্যে শ্রোতাদের সঙ্গে ডাকযোগে অথবা ইমেইলে নিয়মিত যোগাযোগ রাখছি, আশা করি আপনি তা লক্ষ্য করেছেন। তো চিঠি লেখার জন্য ডাব্লু আনোয়ার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন পাঠিয়েছেন এবারের চিঠিটি। লিখেছেন, খবর, দৃষ্টিপাত ও রংধনু আসর শুনলাম। অন্যের মাল চুরি করে যে দান করা যায় না সে সম্পর্কে একটি শিক্ষণীয় গল্প প্রচার হয়েছে রংধনু আসরে। অনুষ্ঠানে প্রচারিত পারিব না এ কথাটি বলিও না আর কবিতাটিও ভালো লেগেছে বলে তিনি জানিয়েছেন।
ডাকযোগে চিঠি পাঠানোর জন্য আনন্দমোহন বাইন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোঁচাপাড়া থেকে মোহাম্মদ আলী আহমেদ আরিফ পোস্ট কার্ডে পাঠিয়েছেন 4টি চিঠি। একটি চিঠিতে তিনি লিখেছেন, 17 জানুয়ারি প্রিয়জন অনুষ্ঠানে খায়রুল ইসলাম শাকিলের কণ্ঠে আয় মরুপারের হাওয়া শিরোনামের নজরুল সঙ্গীতটি ভালো লেগেছে। এছাড়া 14 ফেব্রুয়ারি তারিখে প্রিয়জন অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে পেরে তিনি অনেক খুশি হয়েছেন বলে আরেকটি পোস্ট কার্ডে উল্লেখ করেছেন।
পোস্ট কার্ডের পাশাপাশি ইমেলেও নিয়মিত মতামত পাঠাচ্ছেন শ্রোতা বন্ধু। তো রেডিও তেহরানকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেওয়ায় আরিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ।
বেশ কিছু চিঠি তো পড়া হলো, এবার না হয় ইমেলের ইনবক্সটা চেক করা যাক।
তাই তো, আমি তো ইমেল খুলে বসেই আছি অনেকক্ষণ ধরে। শুরুতে যে মেইলটি পড়তে যাচ্ছি সেটি এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার খিলগাঁওয়ের ইকো ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাব থেকে, আর পাঠিয়েছেন এক সময়ের নিয়মিত শ্রোতা ও পত্র লেখক ডক্টর সালেহ মতিন। তিনি লিখেছেন, দীর্ঘদিন পর রেডিও তেহরানকে লিখছি। সেই 90-এর দশকে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নিয়মিত লিখতাম, তারপর পেশাগত ব্যস্ততায় দীর্ঘদিন লেখালেখিতে অনিয়মিত হওয়া আমার নিজেকেও পীড়া দেয়। তবে রেডিও তেহরানের 40তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে গত 27 মে তারিখে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রোগ্রাম থেকে নতুন করে যেন জীবনী শক্তি সঞ্চার করেছে। এখন থেকে নিয়মিত লেখার নিয়ত করেছে ইনশাআল্লাহ।
আইআরআইবি ফ্যান ক্লাব আয়োজিত অনুষ্ঠানে সালেহ মতিন ভাই রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়ন করেছিলেন। আমরা তা ফেসবুকে লাইভে দেখেছি। তো দীর্ঘদিন পর ইমেল করে মতামত দেওয়াই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নিয়মিত লিখবেন। রেডিও তেহরানের 40তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে শ্রোতা বন্ধুরা আরও কিছু ইমেল পাঠিয়েছেন, সেগুলোতে নজর দেওয়ার আগে আমরা অনুষ্ঠানের অন্যতম আয়োজক জাকারিয়া চৌধুরী যুবরাজ ভাইয়ের একটি অডিও বার্তা শুনব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে গত 27 মে 2022 শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে রেডিও তেহরানের গৌরব উজ্জ্বল 40তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত শ্রোতা ও সংগঠকদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জ কানায় কানায় পূর্ণ হয়, সৃষ্টি হয় প্রবীণ ও নবীন শ্রোতা এবং সংগঠকদের মিলনমেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের হেড অব মিশন, কমার্শিয়াল কাউন্সিলর এবং রেডিও তেহরানের সাংবাদিক, সংবাদদাতা, সাবেক কর্মী এবং শুভাকাঙ্ক্ষীগণ। আয়োজকগণ উপস্থিত শ্রোতাদেরকে আনন্দ দিতে ইরান থেকে আসা রেডিও তেহরানের সাংবাদিক আশরাফ ভাইয়ের সম্মানে একটি ভিন্ন মাত্রার লটারির আয়োজন করে। রেডিও তেহরানে আশরাফুর রহমানের গৌরবময় 20 বছর। এই বাক্য থাকা 28টি অক্ষর 28টি আইডি কার্ডের ফিতায় আলাদাভাবে লেখা হয়। যাদের ফিতায় অক্ষরগুলো লেখা ছিল তাদের সকলকে বিশেষ ক্রেস্ট উপহার দেওয়া হয় আশরাফ ভাইয়ের সম্মানে। তাছাড়া অনুষ্ঠানে আগত 6 জন সিনিয়র শ্রোতা সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। সেই সাথে রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা, বাংলাদেশ সরকার ঘোষিত উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক কলেজ নির্বাচিত হওয়ায় অধ্যাপক আব্দুল কাইয়ুম মাসুদকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। তাছাড়া উপস্থিত সকল শ্রোতার জন্য মূল্যবান ক্রেস্ট, মূল্যবান বই, কলম, চাবির রিং, অনুষ্ঠান সূচি এবং রেডিও তেহরানের বিভিন্ন বিভাগের পুরস্কার, আইআরআইবি ফ্যান ক্লাবের প্রবন্ধ প্রতিযোগিতা ও কুইজ বিজয়ী পুরস্কার প্রদান করা হয়। এক কথায় উপস্থিত সবাই এক ব্যাগ উপহার হাতে পেয়েছেন। এতে শ্রোতা বন্ধুরা ভীষণ খুশি, সেই সাথে খুশি হয়েছেন ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মহোদয়, রেডিও তেহরানের পরিচালক জনাব মুস্তফা ইব্রাহিমের সাথে আলাপকালে তিনি তার সন্তুষ্টির কথা জানান বলে আমরা আশরাফ ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি। সুন্দরভাবে অনুষ্ঠান শুরু এবং কোনো অভিযোগ ছাড়া অনুষ্ঠান সমাপ্ত করার সকল কৃতিত্ব আমাদের অনুষ্ঠানে আগত সম্মানিত সকল শ্রোতা এবং সংগঠকদের। ওনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ধৈর্য ধরে অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করায় আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে অনুরোধ করছি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রেডিও তেহরান শোনার ব্যাপারে সকলে আরও সচেষ্ট হবেন। আইআরআইবি ফ্যান ক্লাব আপনাদের পাশে আছে, থাকবে। মহান আল্লাহ আপনাদের মঙ্গল করুন।
প্রেস ক্লাবের শ্রোতা সম্মেলন সম্পর্কে অডিও বার্তাটির জন্য যুবরাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। ঢাকার গ্যান্ডেরিয়া থেকে ব্যাংকার ও কলাম লেখক মোহাম্মদ জিল্লুর রহমান পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, গত 27 মে শুক্রবার বিকেল বেলা জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বসেছিল বাংলাদেশের নানা প্রান্ত থেকে আগত রেডিও তেহরানের শ্রোতা ও পাঠকদের এক মহা মিলন মেলা। অনুষ্ঠানে নবীন প্রবীণ সকল শ্রোতা প্রাণ খুলে নিজেদের মধ্যে নানা বিষয়ে মত বিনিময় করার সুযোগ পান এবং ছবি তোলার হিড়িক পড়ে যায়, যা ছিল হৃদয়ছোঁয়া এক অভূতপূর্ব মুহূর্ত। যারা এতদিন একে অপরের কণ্ঠ ও চিঠিপত্র শুনতে অভ্যস্ত ছিল, তারা একে অপরকে কাছে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিল। রেডিও তেহরান শ্রোতাদের মণিকোঠায় কতটা গভীরভাবে স্থান করে নিয়েছে তা শ্রোতাদের বক্তৃতা ও অভিব্যক্তিতে বারবার জোরালোভাবে উচ্চারিত হয়েছে।
জিল্লুর রহমান ভাইয়ের চিঠি পড়ে অনুষ্ঠানটির প্রভাব সম্পর্কে জানতে পারলাম। পুরো চিঠিতে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছেন শ্রোতা ভাই, তা চিঠিটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, আগ্রহীরা দেখে নিতে পারেন। চমৎকার চিঠিটির জন্য জিল্লুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে আরও যারা মেইল পাঠিয়েছেন তারা হলেন রংপুরের পীরগাছা থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু, ফরিদপুরের মধুখালী থানার জগন্নাথদী থেকে এম গোলাম সরোয়ার এবং গোপালগঞ্জের জলির পাট থেকে বিধান চন্দ্র টিকাদার।
এই শ্রোতাবন্ধুদের চিঠিগুলো আমরা পরের আসরে পড়ার চেষ্টা করব। এ প্রত্যাশা রেখে পরের মেইলের দিকে নজর দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে এটি পাঠিয়েছেন মনীষা রায়। 6 জুন তারিখে প্রচারিত প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, আসরের শুরুতেই আশরাফ ভাইয়ের পড়া মূল্যবান বাণীটির পর বাংলাদেশের আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ ও কুয়েত প্রবাসী শাহজালাল হাজারির মেইল পড়া হয়। এরপর রেডিও তেহরানের 40 বছর পূর্তি উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী মাহমুদুল হাসানের লেখা থেকে পাঠ করা হয় এবং রংধন অনুষ্ঠান সম্পর্কে ভারতের আসামের আব্দুস সালাম সিদ্দিক ও বাংলাদেশের শরীফা আক্তার পান্নার মেল পড়া হয়। এছাড়া রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের 40 বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের SM নাজিম উদ্দিনের অডিও বাজিয়ে শোনানো হয়। বাংলা অনুষ্ঠান সম্পর্কে তার মধুমিশ্রিত কথাগুলো খুবই মনোমুগ্ধকর লেগেছে। সবশেষে আরোগ্য শিরোনামের সঙ্গীতটি হৃদয় ছুঁয়ে গেল।
প্রিয়জন, অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। তো বোন মনীষা রায়, ইমেইলে মতামত পাঠানোই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি পাঠিয়েছেন মোহাম্মদ তোফায়েল ভুঁইয়া। ডাক যোগাযোগ ঠিকানাবিহীন এই মেইলে তিনি জানিয়েছেন, রেডিও তেহরানের ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না, পেজ কিভাবে পাওয়া যাবে তিনি তাও জানতে চেয়েছেন।
ভাই তোফায়েল ভুঁইয়া, আপনার মতো অনেকেই আমাদের ফেসবুক পেজটি কিছুদিন ধরে খুঁজে পাচ্ছেন না। এর কারণ হচ্ছে কোনো রকম সতর্কতা কিংবা নোটিশ ছাড়াই গত 24 মে ফেসবুক কর্তৃপক্ষ রেডিও তেহরানের পেজটি ব্লক করে দেয়। আপনি ইচ্ছা করলে আমাদের নতুন পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন। আমাদের নতুন পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/irib বাংলা।
আসরের শেষ মেলটি পাঠিয়েছেন বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলসিয়া গ্রাম থেকে হারুন আর রশিদ। অন্তরঙ্গ প্রীতিসহ অনুপম শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, রেডিও তেহরান একটি নির্ভরতার নাম, একটি ভরসার জায়গা, একটি আলোকিত প্রতিষ্ঠান। তাই তো মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মজলুম ও নিরীহ মানুষের পক্ষের কণ্ঠস্বর হিসেবে পরিচিতি পেয়েছে রেডিও তেহরান। সততা, মেধা, প্রজ্ঞা আর নিরলস পরিশ্রমের ফলে তিল তিল করে গড়া গণমাধ্যম রেডিও তেহরান এখন আকাশ সম শ্রোতাপ্রিয়তা লাভ করেছে। এর মূল কারণ হল রেডিও তেহরান তার নীতিতে অটল। বিশ্বের পরাশক্তি, বিশেষ করে পশ্চিমা মৌলুকের রক্তচক্ষু ও কূটকৌশল উপেক্ষা করে মহিরুহ হয়ে টিকে আছে রেডিও তেহরান।
বরাবরের মতোই রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য শ্রোতাবন্ধু হারুনুর রশিদকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। রাজবাড়ী জেলার খোশবাড়ি গ্রামের রংধনু বেতার শ্রোতা সংঘ থেকে শাওন হুসাইন, কিশোরগঞ্জের গুরুদোয়াল কলেজ থেকে মোহাম্মদ সাদত হোসেন, ঢাকার গুলশান থেকে মোহাম্মদ হাবিবুর রহমান, পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে হরিদাস রায়, বিধানচন্দ্র সেন্নাল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থানার বেগমপুর থেকে মোহাম্মদ আনারুল ইসলাম, কেরালার কোল্লাম থেকে রাধা কৃষ্ণ পিল্লাই এবং নয়াদিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী।
তো চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি নজরুলগীতি। খেলিছ এ বিশ্বলয়ে শিরোনামের বিখ্যাত গানটি গেয়েছেন শিল্পী ইউসুফ আহমেদ খান।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ কোন সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা, নওমুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও মুবারকবাদ। আজ আমরা ফরাসি নওমুসলিম লায়লা হুসাইনের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী তুলে ধরব। পূর্ণাঙ্গ ও সর্বশেষ ঐশী ধর্ম ইসলামের আলোকিত বিধিবিধান, বিশ্বাস, সংস্কৃতি এবং নানা প্রথা যুগ যুগ ধরে সত্য সন্ধানী বহু অমুসলিম চিন্তাশীল মানুষকে আকৃষ্ট করেছে। যেমন জ্ঞান চর্চার উপর ইসলামের ব্যাপক গুরুত্ব আরোপ অনেক অমুসলিম গবেষককে অভিভূত করেছে। ইসলামী হিজাব বা শালীন পোশাক তথা পর্দার বিধানও আকৃষ্ট করে আসছে অমুসলিম নারী সমাজকে। ফরাসি নারী লায়লা হুসাইনও তাদের মধ্যে অন্যতম।
পাশ্চাত্যের বঞ্চিত ও প্রতারিত নারী সমাজ ইসলামী শালীন পোশাকের মধ্যে প্রশান্তি, নিরাপত্তা ও পবিত্রতা খুঁজে পাচ্ছেন। পাশ্চাত্যের অনেক নারী সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা এই পশ্চিমা ভবনে মুসলিম মহিলাদের হিজাব দেখেই ইসলাম ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তারা বলেছেন, আমরা হিজাবের মধ্যে সত্যিকারের সুখ, প্রশান্তি ও নিরাপত্তা অনুভব করছি। ইসলামী হিজাবের এই প্রভাবের কারণে পশ্চিমা সরকারগুলো নানা অজুহাতে হিজাব পরিহিতা নারীদের উপর সীমাবদ্ধতা আরোপ করছে। এছাড়াও এসব সরকার পর্দানশীল নারীদেরকে একঘরে করার ও দমিয়ে রাখার চেষ্টা করছে। ফরাসি নওমুসলিম লায়লা হোসেন ছিলেন একজন ইহুদি। আহলুল বাইত টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, হিজাবের সৌন্দর্য দেখেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বেছে নিয়েছেন পরিপূর্ণ হিজাব। লায়লা হোসেন বলেছেন,
মুসলমানদের সম্পর্কে সবসময়ই এক ধরনের বীতশ্রদ্ধা ছিল আমার মধ্যে। আমি এভাবেই বড় হয়েছি, কিন্তু আমি সবসময়ই হিজাব পরা মুসলিম নারীদের প্রতি আকৃষ্ট ছিলাম। তাদের পবিত্রতা ও বিনম্রতা আমাকে মুগ্ধ করত। আমার দৃষ্টিতে তাদের রয়েছে এক ধরনের নিজস্ব সৌন্দর্য। আমি ইহুদি সমাজের সদস্য হয়, ইসলামী হিজাব রপ্ত বা আয়ত্ত করা আমার জন্য কঠিন কাজ ছিল না, কিন্তু ইমান বা বিশ্বাস সম্পর্কে মানুষের ধারণাগুলো সম্পূর্ণ ভিন্ন ধরনের। তারা মুসলিম মহিলাদের চেয়ে ইহুদি মহিলাদেরকেই বেশি শ্রদ্ধা করত। ইসলামের অন্য অনেক সৌন্দর্য গবেষণার মাধ্যমে স্পষ্ট হয়, লায়লা হুসাইনের কাছে পবিত্র কোরআন অধ্যয়ন ইসলামের শ্রেষ্ঠত্ব উপলব্ধিতে তাকে সহায়তা করেছে। তিনি বলেছেন, কোরআন ছিল আমার প্রথম অনুপ্রেরণা। যেসব সাক্ষ্য প্রমাণ আমি পেয়েছি তা থেকে বুঝতে পেরেছি যে ইসলাম সত্য ও খাঁটি ধর্ম, কারণ এ ধর্ম সব নবী রাসূলকে শ্রদ্ধা করে, আর আমার দৃষ্টিতেও এটা খুবই যৌক্তিক। ধীরে ধীরে আমার কাছে এটা স্পষ্ট হয় যে ইসলামের শুধু বাহ্যিক দিক নয়, আছে অভ্যন্তরীণ দিকও। তাই ভেতর থেকেও ইসলামকে রক্ষা করতে হবে।
ইসলামে মানুষের আত্মা ও দেহ উভয়ই গুরুত্ব পেয়েছে। প্রকৃত মুসলমান হওয়ার জন্য ইসলামী বিশ্বাসের শুধু মৌখিক স্বীকৃতি ও বাহ্যিক আচার আচরণ বা ইবাদতই যথেষ্ট নয়। মন বা হৃদয়ের গভীরে ইসলাম কতটা স্থান করে নিয়েছে লায়লা হোসেনের মতে তাও গুরুত্বপূর্ণ। পশ্চিমা সরকারগুলো ইসলাম সম্পর্কে সঠিক চিত্র তুলে না ধরায় নওমুসলিমরা অনেক সমস্যার শিকার হন, কিন্তু ইসলামের সৌন্দর্য ও বাস্তবতা নওমুসলিমদের কাছে এতই হৃদয়গ্রাহী যে সব ধরনের কঠোরতা, ক্লেশ ও বাধাবিঘ্ন সহ্য করা তাদের জন্য সহজ হয়ে পড়ে। লায়লা হোসেন এ সম্পর্কে বলেছেন,
হিজাব পরার মাধ্যমে আমি নিজেকে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছি এই ভেবে আমার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ ফ্রান্সে হিজাব নিষিদ্ধ। স্কার্ফ বা ওড়না মাথায় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যাওয়া এদেশে নিষিদ্ধ, ফলে হিজাবধারীকে সামাজিক অনেক অধিকার থেকে বঞ্চিত হতে হয়। শুধু বিশেষ পোশাক পরার কারণে আমি আমার সামাজিক জীবনকে বিপদাপন্ন করেছি বলে আমার পরিবার মনে করত। এ অবস্থা মেনে নিয়ে তাদের জন্য খুবই কষ্টকর ছিল। তারা মনে করত আমি আমার মুসলমান হওয়ার বিষয়টি হিজাবের মাধ্যমে প্রকাশ না করলেই ভালো হতো, ইসলামের প্রতি আমার বিশ্বাস কেবল মনের মধ্যে লালন করলেই তা যথেষ্ট হতো বলে তারা মনে করত। কিন্তু আমার কাছে বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ পবিত্র কোরআনে ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে বা সুন্নাতে হিজাবের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মুসলিম পরিচয়ের জন্যেও যে তা জরুরি তা স্পষ্টভাবে বলা হয়েছে কোরআন হাদিসে। তাই হিজাব পরিত্যাগ করতে রাজি হয়নি আমি। আমার কাছে হিজাব শুধু হাত ও মাথা ঢাকার বিষয় নয়, বরং এর চেয়েও বড় কিছু।
ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অনেক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ ধরনের ঘটনা দিনকে দিন বাড়ছে, কিন্তু বর্তমান যুগে প্রচলিত ইহুদি ধর্ম অনুযায়ী এ ধর্ম ত্যাগ করা যায় না, ফলে নমুসলিম ইহুদিরা অনেক সমস্যার শিকার হচ্ছেন। তাসুই ইহুদালাভ নামের একজন ইহুদি পুরোহিত বলেছেন, ইহুদি মেয়েরা অন্য ধর্ম গ্রহণের পরও ইহুদি থেকে যায়, কারণ ইহুদি ধর্ম অনুযায়ী ইহুদি মায়ের গর্ভে জন্ম নেয়া ইহুদি অন্য ধর্ম গ্রহণ করার পরও ইহুদি থেকে যায়। এছাড়াও বিশ্বের ইহুদিদের অভিভাবক হওয়ার দাবিদার দখলদার ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের বাইরে ইহুদিদের ইসলাম ধর্ম গ্রহণ ঠেকানোর জন্য ব্যাপক ব্যবস্থা ও পদক্ষেপ নিয়েছে। তা সত্ত্বেও ইসরায়েলি দৈনিক মারিব সম্প্রতি লিখেছে,
ইসরায়েলের ভেতরেই প্রতি বছর শত শত ইহুদি নিজ ধর্ম ত্যাগ করে ধর্মীয় পরিচয় পরিবর্তনের ও ইসলাম ধর্ম গ্রহণের জন্য ইসরায়েলি বিচার বিভাগের কাছে আবেদন জানাচ্ছে। ইসরায়েলি ইহুদিদের মধ্যে এ ধরনের আবেদনের সংখ্যা 2008 সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে। আবার অনেক ইহুদি ধর্ম পরিবর্তন সংক্রান্ত এ ধরনের আবেদন করছেন না, কিংবা ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে যেসব সীমাবদ্ধতা ও হয়রানির শিকার হতে হবে তা এড়ানোর জন্য এ পবিত্র ধর্ম গ্রহণের কথা প্রকাশ করছেন না। গবেষণায় দেখা গেছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞ ও সহিংসতা এবং ইহুদিবাদীদের হাতে তাদের সম্পদ দখল ও লুণ্ঠনের ঘটনাগুলো অধিকৃত ফিলিস্তিনে আসা ইহুদিদেরকে বিকৃত হয়ে পড়া ইহুদি ধর্মত্যাগের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখছে।
ইহুদিদের মধ্যে অন্য ধর্ম গ্রহণের প্রবণতা বাড়তে থাকায়, বিশেষ করে ইসলামের আকর্ষণ তাদের মাঝে বাড়তে থাকায়, ইহুদিবাদী ইসরায়েল ও ইহুদি বিয়ে করাকে ইহুদি যুব সমাজের জন্য আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। অইহুদি স্বামী বা স্ত্রীর প্রভাবে ইহুদি যুব সমাজ নিজ ধর্ম ত্যাগ করছে বলেই ইসরায়েল তার ঠেকাতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইহুদিবাদী রাজনৈতিক নেতা আভরি আবরখাব বলেছেন, প্রত্যেক ইহুদির নিজ ধর্মত্যাগের ঘটনা ইহুদি গ্রুপগুলোর জন্য অত্যন্ত বেদনাদায়ক ক্ষতি বয়ে আনছে। কিন্তু লায়লা হোসেনের মতে, সত্য ধর্ম তার স্বচ্ছতা ও স্পষ্ট নানা শিক্ষার কারণেই মানুষের অন্তর জয় করছে এবং জীবন, ভালোবাসা ও বিশ্বাসের প্রকৃত অর্থ তুলে ধরছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে।
Thank you. Tehran-ն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հերարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետկեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից